8 জুন 2018। তরজুমানে কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের জুমার পূর্বে আজিম শান বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকা নগর ঢাকা 22 রোজা।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: اتق المحارم تكن عبد الناس. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: رمضان مبارك চতুর্থ জুমা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু রমজান মুবারকের বেসুমার নূর বরকত রহমত ফজিলত আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন। রমজান মুবারকের ওসিলাতে বরকতে আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানদেরকে মাফ করেন। আমাদের আপন জন প্রিয়জনরা যারা কবরে শুয়ে আছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন এবং আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউস মহান রব্বুল আলামিন মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের জন্য নাজাত মঞ্জুর করেন। রমজান মুবারক শুরু হলে রমজানের প্রতিটি মুহূর্তই বরকতে পরিপূর্ণ, রহমতে পরিপূর্ণ। কিন্তু এবার রমজান এমন এক বৈশিষ্ট্যমণ্ডিত, রমজান শুরুই হলো জুমার নামাজ দিয়ে। জুমার দিনের দ্বারা রমজান মুবারক শুরু হলো। প্রথম দিনই জুমার দিন রমজান শরীফের, এবং শেষেও এক জুমা, 29শে রমজান সেটা হবে জুমার দিন। তো 5টা জুমা এই রমজান মুবারক ইনশাআল্লাহ আমরা পাইতেছি। আল্লাহ পাক আমাদেরকে এই 5 জুমার কদর করার তৌফিক দান করেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মুবারক শুরু হয় তো এক একটা নফল আমল ফরজের মর্যাদা প্রাপ্ত হয়, আর এক এক ফরজে 70 ফরজের সওয়াব পাওয়া যায়। তো রমজান মুবারকের এক একটা জুমা 70টা জুমার ফজিলত রাখে, এক একটা জুমা 70 জুমার ফজিলত। তো এরকম 5টা জুমা কত বড় সৌভাগ্যের বিষয় এটা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু 11 মাসের মাথায় 12 মাসে এই রমজান মুবারক দান করেন, যাতে বন্দাদের জিন্দগির তাম আবর্জনা, তাম অপবিত্রতা, ধুলা ময়লা এগুলো সব রমজান মুবারকের উসিলাতে সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, বান্দা একদম নির্দাগ হয়ে যায়, একদমই পিওর হয়ে যায় এবং ফ্রেশ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রমজান দান করেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন যে পূর্ববর্তী উম্মতদের জন্য যেরকম আমি রোজা ফরজ করছিলাম তোমাদের জন্য রোজা ফরজ করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই রমজানের বরকতে একদম ফ্রেশ হয়ে যাও, একদম মুত্তাকি হয়ে যাও, একদম ওলিয়াল্লাহ হয়ে যাও, একদমই জান্নাতের উপযুক্ত হয়ে যাও, জাহান্নাম থেকে পূর্ণাঙ্গ তোমরা নাজাত পেয়ে যাও। আল্লাহ পাক এটা রমজানের উদ্দেশ্য বলছেন, রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য বলছেন। এজন্য আমাদের এই রমজান মুবারক কতটা কামিয়াব হলো, সফল কাম হলো, এটা এই বিষয়ের দ্বারা বেশি প্রমাণিত হবে যে আমরা গুনাহ থেকে কত দূরে সরলাম, গুনার জিন্দগি কতটা পরিবর্তন করতে পারলাম, হ্যাঁ, এবং খারাপ অভ্যাসগুলো কতটা পরিবর্তন করতে পারলাম, যে সকল ভুলের মধ্যে ছিলাম সেগুলো কতটুকু সংশোধন করতে পারলাম, কতটুকু নিজেকে আল্লাহর বন্দিগির দ্বারা সাজাইতে পারলাম, কতটুকু ভবিষ্যৎ জীবনের জন্য যে হকের পথে, সত্যের পথে, ইসলামের পথে, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে থাকার জন্য কতটা দৃঢ় সংকল্পবদ্ধ হইতে পারলাম, কতটা আমরা নিজের জীবনকে, নিজের দেহকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাকের হুকুম দ্বারা নিয়ন্ত্রিত করতে পারলাম, নিজের চক্ষুটাকে কতটুকু নিয়ন্ত্রণে আনতে পারলাম, নিজের জবানকে কতটুকু নিয়ন্ত্রণে আনতে পারলাম, নিজের দুই হাতকে, দুই পাকে কতটুকু নিয়ন্ত্রণে আনতে পারলাম। কারণ আমরা মানুষ, আমরা হাজারো ভুলে ভরা, হাজারো ত্রুটি বিচ্যুতি আমাদের জীবনে থাকে। তো এর মধ্যে কতগুলো দোষ ত্রুটি এমনও থাকে যেগুলোতে মানুষ অনেকে অভ্যস্ত থাকে, যে এই অপরাধগুলো সে করে। একজন মুসলমান দুনিয়ার সবগুলো পাপ করবে এমনটা মনে করা যায় না। যে মুসলমান যেহেতু আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, আল্লাহর ভয় মুসলমানের অন্তরে কম বেশ সক্রিয় থাকে, বিদ্যমান থাকে। হ্যাঁ, যার অন্তরে আল্লাহর ভয় পূর্ণমাত্রায় জাগ্রত থাকে তো সে গুনাহ করার হিম্মত করতে পারে না। কিন্তু সাধারণত সকলের অন্তরে আল্লাহর ভয় এরকম পরিপূর্ণভাবে জাগ্রত থাকে না, আল্লাহর ভয়ের কমতি এবং ঘাটতি থাকে আমাদের অনেকের মধ্যে, যার কারণে যে যে অন্যায়গুলো করতে অভ্যস্ত তো মানুষ সেগুলো করতেই থাকে। অনেকে এই ক্ষেত্রে লাগামহীন হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। যেমন যে শরীয়ত সম্মত পর্দার ক্ষেত্রে অনেক মানুষই একদম বেপরোয়া, কারো কারো মনে শয়তান এই ধোকা দিয়ে রাখছে, এই মন্ত্র পড়ায় রাখছে যে বর্তমানে দুনিয়া এর মধ্যে কি পর্দা এইভাবে করা সম্ভব, এই যে খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তাদের সঙ্গে পর্দা করতে হবে, ভাবির সঙ্গে পর্দা করতে হবে, জাতির সঙ্গে পর্দা করতে হবে, এগুলো কি এই দুনিয়াতে সম্ভব? কতটুকু সম্ভব এটা কিন্তু বুঝে আসবে কবরে যাওয়ার পরই, দুনিয়াতে তো বুঝে আসে না। অনেক মানুষ সুদে আক্রান্ত, ঘুষে আক্রান্ত, এবং অন্যায় পথে ইনকাম উপার্জনে আক্রান্ত, কিন্তু অনেক মানুষ আছে যারা হারামের এক দানাও সহ্য করতে পারে না, হারামের এক দানাও সহ্য করতে পারে না, যে কোনোভাবে হারামের এক পয়সা বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক তাদের অন্তরটাকে আল্লাহর ভয় দ্বারা এতটা সমৃদ্ধ করছেন যে কোনো ক্রমেই এ হারামের এক দানা এক পয়সা তার সহ্য হয় না। তো সে হয়তো কম খায়, এমনটা হতে পারে, দুনিয়ার সাজ, দুনিয়ার সাজ সজ্জা, দুনিয়ার আরাম আয়েস হয়তো তার কম জুটে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণভাবে জুটে, আল্লাহর সন্তুষ্টির হিসা তার পূর্ণাঙ্গ, হ্যাঁ, আল্লাহ পাকের রহমতের হিসা তার পূর্ণাঙ্গ, এবং অন্তর তার আল্লাহ পাকের নূর দ্বারা সমৃদ্ধ এবং আলোকিত। তো যার অন্তরে আল্লাহ পাক বিপুল নূর দান করেন, নূর দ্বারা যার অন্তরকে আল্লাহ পাক সমৃদ্ধ করেন, সে মানুষ উপলব্ধি করে, নিজের অন্তরের নূর সে উপলব্ধি করে, এবং সেই বিপুল নূরওয়ালা, নূরে সমৃদ্ধ অন্তর যদি হয়, ওই মানুষের অন্তরে গুনাহের কারণে, কোনো ভুলের কারণে নূরের কোনো কমতি হলে সেটা সে উপলব্ধি করে এবং অস্থির হয়, পেরেশান হয়, কিভাবে এ অন্তরে নূরের ঘাটতি আবার পূরণ করা যায়, তার জন্য সে অস্থির হয় এবং তৎপর হয়। আমার ভাইয়েরা, এ দুনিয়া তো চিরদিনের জন্য থাকার ঠিকানা না, আমরা কেউ এই কথা মনেও করি না যে এখানে আসছি আর এখান থেকে যাব না, এখান থেকে এখানে আসলাম একদম সকলেরই এটা দৃঢ় বিশ্বাস যে এখান থেকে আমাদেরকে বিদায় তো নিতেই হবে, কিন্তু যাবো যে তো সাথে কিছু নিয়ে যাওয়া দরকার, সে সাথে নেওয়ার সম্পদই হলো ঈমান এবং নেক আমল, ঈমান এবং আল্লাহ পাকের পছন্দ মোতাবেক সুন্দর একটা জিন্দেগি। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দানে তোমাদের এই ধন সম্পদ সন্তানাদি এগুলো কাজে আসবে না। জাহান্নামের আজাব থেকে ধন সম্পদ, তোমার সন্তানাদি, তোমার ধনবল, জনবল এবং গর্বগৌরব, দাপট এগুলো তোমাকে রক্ষা করতে পারবে না কাল কিয়ামতের ময়দানে। তোমাকে রক্ষা করবে, রক্ষা করার উসিলা হবে তোমার একটা তোমার সুন্দর নির্জাগ নিখুঁত একটা অন্তর, যে ইয়াউমালা ইনফা মাল ওয়ালা বানুন ইল্লা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হ্যাঁ, যে পরিচ্ছন্ন পবিত্র নির্দাগ নিখুঁত এক অন্তর নিয়ে আসো তো তুমি কাল কিয়ামতে কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। এজন্য দিলটাকে, অন্তরকে সুন্দরভাবে সাজানোর ফিকির করা আমাদের কর্তব্য। আর অন্তর আলোকিত হয় দেহের আমলের দ্বারা, অন্তর আলোকিত হয় দেহের আমলের দ্বারা। যখন মানুষ কোনো নেক কাজ করে তো এর প্রভাব পড়ে অন্তরের উপরে। নেক কাজ করলে অন্তরে নূর পয়দা হয়, আবার নেক কাজ করলো অন্তরে নূর বাড়তে থাকলো। হ্যাঁ, তো নূর যখন অনেক বাড়ে চেহারার উপরে উপচয় পড়ে, তো চেহারা ভীষণ আলোকিত হয়ে যায়। কোরআনে কারিমে যে বিষয়টাকে মহান রব্বুল আলামিন এভাবে বলছেন যে সীমাহুম ফি উজুহি মিন আসারি সুজুদ, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রশংসা করতে গিয়ে রব্বুল আলামিন বলছেন যে এরা এতটা আমার ইবাদতে মশগুল, এতটা এরা আল্লাহ ভীতিওয়ালা, এতটা আল্লাহর মহব্বতওয়ালা, এতটা আল্লাহ পাকের আনুগত্যের জিন্দগিওয়ালা, এত বেশি আখেরাতের ফিকিরওয়ালা, যে এদের অন্তরের নূর তাদের চেহারাতে ঝলমল করতে থাকে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রশংসার প্রসঙ্গে এই কথা উল্লেখ করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক যাদের হয় তো ইজার উ জুকির আল্লাহ আল্লাযীনা ইজার উ জুকির আল্লাহ, তো সে আল্লাহ পাকের বিশিষ্ট বান্দা, আল্লাহর সঙ্গে বিশেষ সম্পর্কওয়ালা বান্দা, ওই সকল বান্দা যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে হয়। যাদের চেহারা দেখলেই আল্লাহ পাকের কথা মনে হয়, যে এই লোক আল্লাহকে ভয় করে, এই লোক আল্লাহর সঙ্গে খাস সম্পর্ক রাখে, এরকম মানুষ এই পৃথিবীতে দেখার আমাদের তৌফিক হয়েছে। যে অনেক মানুষ আছে তাকে দেখলেই দুনিয়ার কথা মনে হয়, দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক এত বেশি। হ্যাঁ, কিন্তু আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক নিবিড় এবং একান্ত তো তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এরকম লোকেরা আল্লাহওয়ালা, এরকম লোকেরা আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কওয়ালা। আমার ভাইয়েরা, অতীত জীবনে আমাদের যাই ভুল ত্রুটি হয়ে গেছে এখন তো আমরা তওবা করি, আল্লাহ পাকের নিকট মাফ চাই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু ভীষণভাবে পছন্দ করেন যে বান্দা তওবা করুক, আমার নিকট থেকে ক্ষমা নিয়ে নেক, মাপ চেয়ে নেক, এবং আল্লাহ পাকের নিকট তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন তোমরা জানো যে আমার কি পরিচয়, গাফির যাম্বি ও কাবিল তাওবি, যে আমি সেই মহান সত্তা যিনি গুনাহ ক্ষমা করতে থাকেন, কাবিল তাওবে, এবং যার কাছে তওবা করলে তিনি তওবা কবুল করতে থাকেন। এবং মহান রব্বুল আলামিন তো এক আয়াতে বলছেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যিনি তোমাদের আল্লাহ এটা নিশ্চিত যে যে বারংবার যারা তওবা করতে থাকেন সেই তওবাকারীদেরকে মহান আল্লাহ নিজের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের রহমতের নজর আকৃষ্ট হয় এবং নিবদ্ধ হয় ওই বান্দার প্রতি যেই বান্দা বারবার নিজের ভুলের জন্য আল্লাহ পাকের নিকট অনুতাপ করে, অনুসূচনা করে, তওবা করে, কান্নাকাটি করে, নিজের জীবনের ভুলগুলো, ত্রুটিগুলো এবং সব দোষগুলোকে ধুয়ে ফেলার পদ্ধতি হলো তওবা করা এবং ক্ষমা চাওয়া। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু এই রমজান মুবারকে তওবা ইস্তিগফার এতটা করার আমাদের তৌফিক দেন যেন আমাদের জীবনের সব গুণা একদমই খতম হয়ে যায়, জিন্দগিটা জীবনটা একদম সুন্দর পবিত্র এবং যে আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে তৌফিক দান করেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বললেন যে মান ইয়াখুযু আননি হাউলাইল কালিমাত, আমি কয়েকটা মূল্যবান কথা বলবো, কে নিবে, এই তোমাদের মধ্যে কে নিবে এই কথাগুলো? হযরত আবু হুরায়রা বলেন যে আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ আমি নিব। হযরত আবু হুরায়রা আগে ভাগে বলছেন যে আমি নিব। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার হাত ধরলেন, ফা আখাযা বিয়াদি ফা আদা খামসান, পরে একটা একটা করে পাঁচটা বিষয় বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে প্রথম কথা বললেন যে ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, যে তুমি সব হারাম কাজ সব গুনাহের কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী, সবচেয়ে বড় ইবাদতকারী যদি তুমি সব গুনাহ থেকে বিরত থাকো। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি ইবাদতকারী যারা, সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী যারা, সেই বিশিষ্ট বান্দাদের কাতারে তুমি স্থান লাভ করবে। আমার ভাইয়েরা, পূর্ববর্তী যুগের আল্লাহ পাকের খাস বান্দারা, সাধারণ মুসলমানরা এবং বিশিষ্ট বান্দারাও, বিশিষ্ট বান্দারা তো বটেই, এমনকি সাধারণ মুসলমানরাও অনেক অনেক ইবাদতে অভ্যস্ত ছিলেন। ফরজ ওয়াজিব আমলের পরেও নফল আমলও তারা বিপুল করতেন। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, হানাফি মজাবের বিখ্যাত ইমাম, মুহাদ্দিস, ফকিহ, তিনি তার জীবনের শেষ সময়গুলোতে যখন তিনি ভীষণ কর্মব্যস্ত ছিলেন এবং যখন তিনি রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন, তখন প্রতিদিন তিনি সর্বনিম্ন 270 রাকাত নফল নামাজ পড়তে অভ্যস্ত ছিলেন। হ্যাঁ না, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সারা রাত জাগতেন, ঘুমাইতেন না, এবং পুরো রাত ইবাদত বন্দিগির মধ্যে কাটাইতেন এবং দুই রাকাত তাহাজ্জুদের নামাজ এরকম পড়তেন যে দুই রাকাতের মধ্যে আল্লাহ পাক তাকে এমন কারামত দান করছেন যে দুই রাকাতের মধ্যে 30 পারা কোরআনে পাক তিনি পড়ে ফেলতে পারতেন প্রতিদিনই। হ্যাঁ, এবং রমজান মুবারকে কোরআন শরীফ 60 খতম দিতেন, রমজান মুবারকে কোরআন শরীফ 60 বার খতম করতেন। তা আমরা এই জমানের মানুষ, শেষ জমানের লোক, আমাদের শরীর দুর্বল, মাথা দুর্বল, আমাদের অনেক ব্যস্ততা, হিম্মত কমজোর ইত্যাদি। তো এই জমানাতে অন্তত মুসলমান যদি এতটুকু করে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, ফরজ ওয়াজিব আমলগুলো করে, আর গুনাহ থেকে বাঁচে, তো এইরকম এক একজন মুসলমান এই জমানার শ্রেষ্ঠ মুসলমান, এক একজন মুসলমান সবচেয়ে দামি মুসলমানদের অন্তর্ভুক্ত। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বিশ্বের এক শ্রেষ্ঠতম আলেমে দীন ছিলেন। তিনি বলতেন যে হে শেষ জমানার মুসলমান ভাইয়েরা, তোমরা খালি এতটুকু যদি করো যে ফরজ ওয়াজিব আমল করলা, গুনাহ থেকে দূরে থাকলা, তো তোমরা তো তাহলে এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি এবং জুনায়দে বাগদাদি, তার মানে তোমরা এই জমানার বিশিষ্ট মুসলমানের অন্তর্ভুক্ত, আল্লাহ পাকের খাস বান্দাদের অন্তর্ভুক্ত। সময়টা বড় কঠিন, দুনিয়া এখন এরকম হয়ে গেছে যে যে রাষ্ট্রীয়ভাবে গুনাহকে পাস করে, যে জঘন্য এবং বিশ্রী একদম লজ্জাকর অপরাধ সেগুলোকে এখন রাষ্ট্রীয়ভাবে আইনে পরিণত করা হয় যে হ্যাঁ এখন এটা করা যাবে এবং এটা সিদ্ধ, এটা বৈধ, এইরকম মানুষ হয়ে গেছে। হায়া শরম তো মানুষের থেকে ব্যাপকভাবে খতম হয়ে গেছে। হ্যাঁ, ইমানওয়ালাদের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হল লজ্জাশীলতা, লজ্জাশীলতা যার মধ্যে থাকে অনেক কাজ সে করতে পারে না। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেই মানুষ ভদ্র হয়, তো তার ভিতরে তাকওয়া পরহেজগারি আখেরাতের ভয় এবং ফিকির কম থাকলেও কিন্তু নিজে ভদ্র হওয়ার কারণে অনেক অন্যায় কাজ এমনিতেই সে করতে পারে না, এমনিতেই অনেক অন্যায় কাজ করা তার জন্য সম্ভব হয় না তার ভদ্রতার অবস্থানের কারণে, ভদ্রতার আসনের কারণে। কিন্তু ইমানওয়ালাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো যে সবচেয়ে বড় এক সম্পদ হলো যে হায়া, লজ্জাশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের যতগুলো শাখা আছে 70-এর অধিক শাখা প্রশাখা, এক বর্ণনায় 77-টি শাখা প্রশাখা, তার মধ্যে গুরুত্বপূর্ণ এক শাখা হলো আল হায়া ও শোবাতু মিন আল ঈমান, যে লজ্জাশীলতা। আর লজ্জাশীলতার মূল কি, হাকিকত কি, আসলে জিনিসটা কি? তো মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী মেরকাত শরীফ মিশকাত কিতাবে ব্যাখ্যা করে বলছেন যে ফাইন্না হাকিকত আল হায়া আন্না মাওলাকা লা ইয়ারাকা হাইসু নাহাকা, যে যেখানে যেখানে আল্লাহ পাক নিষেধ করছেন সেখানে যেন আল্লাহ পাক তোমাকে না দেখেন। আল্লাহর নিষেধ করা কোনো ঠিকানা, কোনো জায়গায়, কোনো কর্মে যেন আল্লাহ পাক তোমাকে দেখতে না পান, এটা হলো লজ্জাশীলতার হাকিকত, এই হলো লজ্জাশীলতার বাস্তবতা। হ্যাঁ, নিষিদ্ধ কাজে এই বান্দাকে দেখা যায় না, পাওয়া যায় না, তাহলে বোঝা গেল এই বান্দা একদম লজ্জাশীল, পাকা লজ্জাশীল। আর এরকম লজ্জাশীল বান্দা একদমই জান্নাতওয়ালা। হ্যাঁ, এখন রমজানের শেষ দশক চলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম দশকে আউয়ালুহু রহমা, বিশেষভাবে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, ও আওসাতুহু মাগফিরা, এবং যে মধ্যভাগে বিশেষভাবে ক্ষমার ক্ষমা দান করতে থাকেন মহান আল্লাহ, আর ও আখিরু ইতকু মিনান নার, শেষ ভাগে বিশেষভাবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমতেরও পূর্ণ হিস্সা দান করেন, মাগফিরাতেরও পূর্ণ হিস্সা দান করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মুবারকে শেষ 10 দিনের যারা এতেকাফ করে আল্লাহর ঘর মসজিদে, তো তারা তো সব গুনাহ থেকে মুক্ত এক জিন্দেগি কাটায়। ইন্নাল মুতাকিফ ইয়াতাকিফুজ জুনুব, মুতাকিফ সব গুনাহ থেকে দূরে থাকে, বিরত থাকে। তো এতেকাফ যারা করেন তারা দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাকের বিশেষ মেহমান হয়ে থাকেন। আর মেহমান যখন হয় তো মেজবানের ঘরে যা থাকে তাই দিয়া মেজবান মেহমানদারি করেন। মেজবান যদি এরকম হয় যে একদমই ফকির মানুষ, তো বেচারা আর কি করবে, না হয় একটা ডিম ভেজে খাওয়াইয়া দিবে, হ্যাঁ না, আর না হলে কিছু লতা পাতা এনে শাক তাজা তাজা শাক দিয়ে খাওয়াই দিল মেহমানকে, তার সামর্থ্যের মধ্যে সে মেহমানদারি করবে। আর যদি চৌধুরী সাহেবের মেহমান হয় তাহলে তো সুবহানাল্লাহ, হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি আরও কত কিছু হবে তো কি জানে। আর যদি কোনো বাদশার বাড়িতে মেহমান হয় তাহলে আর কি, সব আইটেম সেখানে মজুদ, হ্যাঁ, কত রকমের আইটেম মজুদ, ফেলজনা, বিভিন্ন রকমের ফল ফলাদি ইত্যাদি আরও কত কিছু। হ্যাঁ, রাজার বাড়িতে, কোনো বাদশার বাড়িতে যেভাবে উঁচু মানের মেহমানদারি হয়, বড় মাপের মেহমানদারি হয়, সেটা হবে। তো শেখ হল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই বলেন যে বান্দা যখন এতেকাফ করে আল্লাহর ঘরে সে 24 ঘন্টা আল্লাহর মেহমান। তো বাদশাহ যদি এত বড় মাপের মেহমানদারি করেন, সমস্ত বাদশার বাদশাহ মহান আল্লাহ এই বান্দার মেহমানদারি কিভাবে করবেন, কতটা মেহমানদারি করবেন? সেই মেহমানদারির এক মহান পর্ব হলো যে এতেকাফ ওয়ালারা যত দোয়া করতে থাকেন সব দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকেন। আর সেই মেহমানদারির আরেকটা পর্ব হলো যে অন্য রোজাদাররা, অন্য মুসলমানরা সবে কদরের ফজিলত পাক বা না পাক, কিন্তু এতেকাফওয়ালারা সবাই সবে কদরের ফজিলত পাইয়েই যান। এমনকি যে সবে কদরে, কদরের রাত্রে যদি এতিকাফওয়ালা সারা রাত ঘুমাইতেও থাকেন তবুও তিনি শবে কদরের ফজিলত পাইয়া যান। কারণ এতিকাফের অবস্থায় যে ইবাদত করাও ইবাদত, আবার চুপচাপ থাকাও ইবাদত, হ্যাঁ ঘুমায় থাকাও ইবাদত, খালি শুয়ে থাকাও ইবাদত, খালি গুনার কাজ না করা, দুনিয়ার কথাবার্তা দুনিয়ার ঝামেলার মধ্যে না দৌড়ান, এতটুকু করলেই হইল। এবং শেষ দশ দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক বিশেষ বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, হুকুম করছেন যে তোমরা শবে কদর তালাশ করবা শেষ দশকের বেজোড় রাত্রিসমূহে। বারবার বিভিন্ন হাদিসে এই কথা বলছেন। তো পাঁচটা রাত হয় শেষ দশকে, একুশের রাত, তেইশের রাত এবং পঁচিশের রাত, সাতাশের রাত আর উনত্রিশের রাত। এই রাতগুলোতে শবে কদর পাওয়ার লক্ষ্যে যতটুকু সম্ভব কিছু না কিছু আমল করার আমরা চেষ্টা করি, কিছু না নামাজ পড়ি, দুই রাকাত চার রাকাত যতটুকু তৌফিক হয় পড়লাম, দোয়া করলাম, জিকির করলাম, আল্লাহ পাকের কাছে দুনিয়ার কাম, দুনিয়া এবং আখিরাতের জীবনের কল্যাণ, রহমত বরকত চাইলাম, কামিয়াবি চাইলাম, এইভাবে আমরা করার চেষ্টা করি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়া আলু আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানাজা নামাজের পরেই তো পড়তে হবে না, জানাজা আছে নামাজের পর, হ্যাঁ নামাজের পর মানে ফরজ পড়া হবে, তারপরে সুন্নত চার আগে পড়েই তখন আমরা এই জানাজাতে শরীক হওয়ার ফিকির রাখবো ইনশাআল্লাহ তাআলা। এখানে কাতারে দাঁড়ায় গেলেই হবে, জানাজা সামনের দিকে রাখা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করেন।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানের পরপরই এই বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদ ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068 69, 8068 69,
01715 8068 69, বলো ভাই 01715 8068 69, অনেক সোজা তো ভাই মাসাল্লাহ, অনেক সোজা করে দিছে।